রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حضور اكرام صلى الله تعالى عليه وسلم علشان فرمان তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন। আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে থাকি, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সব সময় আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, আর কোরআন ও হাদিস থেকে কিছু নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি, আমরা ভালো কথা শোনানোর চেষ্টা করি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে সকাল সকাল আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুপ্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে, শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب
দর্শক, যখন কোনো মুসলমান সকালবেলা ফজরের নামাজ পড়ে আর যদি সম্ভব হয় নিজে কোরআনে পাকের তেলাওয়াত করে, না হয়তো মাদানী চ্যানেলের সাথে যখন অনুষ্ঠান দেখার জন্য বসে আর এভাবে করে কোরআনে পাকের তেলাওয়াত প্রতিদিন যদি কেউ শুনে, তো সকালবেলা উঠে মানুষের মন মানসিকতা ফ্রেশ থাকে, ইজি থাকে। তখন এই কোরআনে পাকের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে তার অন্তর আরো খুশি হয়ে যায়। সে পুরোটা দিন এই কোরআনে পাকের তেলাওয়াতের বরকতে মন খুশি থাকে, পুরোটা দিন মানুষের সাথে ভালো আচরণ করে, তার সাথে খারাপ আচরণ করে না। এক কোরআনে পাকের যে তেলাওয়াতের যে এক বরকত রয়েছে, যখন সকালবেলা উঠে কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত শুনে বা তেলাওয়াত করে আর বের হয় কাজের উদ্দেশ্যে, অফিসের উদ্দেশ্যে, তখন তার পুরোটা দিন খুব ভালো বা খুব সুন্দর বা মন মানসিকতা তার খুব ফ্রেশ থাকে। এই জন্য উচিত আমাদের প্রতিদিন ফজরের নামাজের পরে কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করে নেওয়া, যাতে করে মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে, নিজেরও যেন খুশি লাগে মনের মধ্যে। দর্শক, আজ আমরা একটি বিষয় নিয়েছি, আপনাদেরকে অবশ্যই জানাবো। আজ মানুষ যখন একসাথে বসবাস করে, ফ্যামিলির সাথে হোক, তো ফ্যামিলির মেম্বার যারা আছে, ভাই বোন মা বাবা, তাদের প্রতি এক তো রক্তের সম্পর্ক, আমার ভাই এক রক্তের সম্পর্ক, দ্বিতীয়ত ছোটবেলা থেকে একই ঘরের মধ্যে একই ছাদের নিচে বসবাস করতে করতে এমন একটা পজিশনে, এমন একটা পর্যায়ে চলে আসে, তখন এক মায়া, এক মহাব্বত, এক ভালোবাসার সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে, ভালোবাসার এক বন্ধন ভাই 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 বোনের মধ্যে, বা মা সন্তান বাবা সন্তান, তো রক্তের সম্পর্ক, আপন ব্যক্তিত্ব। তারপরে আবার একই ঘরে একই ছাদের নিচে দীর্ঘ দিন বসবাস করার পরে তাদের মধ্যে যে এক মহাব্বত, এরকমের মহাব্বত কিন্তু অন্যের প্রতি হয় না, আবার হয় কখন, এতটা হয় না। যেমন আপন ভাইয়ের প্রতি ভালোবাসা যতটুকু আছে, এক বন্ধুর প্রতি এতটা ভালোবাসা হয় না, কিছুটা হয় তাও যদি অনেক দিন তারা একসাথে বসবাস করে। এখানে একটি কথা দর্শক শ্রোতা, সেটা হলো যখন এই এক মায়ার বন্ধন, ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা, এই যে এক সম্পর্কের ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে এক সম্পর্ক, তাদের সাথে এক ভালোবাসার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এখান থেকে যখন মানুষ ছিন্ন হয়, এই সম্পর্ক থেকে ছিন্ন বলতে যখন কেউ আহত হয় বা অনেকে মারা যায়, মারা যাওয়ার পরে এই রক্তের যে এক সম্পর্ক বা ভালোবাসার যে এক সম্পর্ক, এখানে কিন্তু একটু ধাক্কা লাগে, ধাক্কা বলতে তার অন্তরে গিয়ে লাগে। স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তির বাবা মারা যায়, তো বাবা মারা যাওয়ার পরে ওই ব্যক্তি, হাজার মানুষ আছে যারা ধৈর্য ধারণ করেন, কিন্তু অনেক মানুষ আছে ধৈর্য তাদের মধ্যে যে কি একটা জিনিস বা কেমন একটা নিয়ামত, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি যখন বাবা বা মা বা কোনো আত্মীয় স্বজন মারা যায়। এই সময়টা এই যে আমার কোনো স্বজন, কোনো আত্মীয় মারা গেল, মৃত্যুবরণ করলো, তার মারা যাওয়ার পরে এই সময়টা আমার কি করণীয়, আমাদেরকে কি করতে হয়, ওই সময়টা আমি কি করব। এখন সমাজের মধ্যে দেখা যায় কান্নাকাটির এমন এক বিশেষ প্রথা চলে আসছে আমাদের সমাজের মধ্যে, কেউ কেউ থামানো যাচ্ছে না, এমন হয়ে যায় অনেক চিৎকার করে, কান্নার আওয়াজ আসে, এরপরে এক সিস্টেম হয়ে গেছে সমাজের মধ্যে, কেউ মারা গেল তো দুই বোন তিন বোন বা মেয়ে মা একত্রিত হয়ে এরপরে বিলাপ করে, বিলাপ এমন আন্দাজ নিয়ে কান্নাকাটি শুরু করে। আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয় রেখেছি স্বজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা সৈয়দ আলফেসানি ভাই রয়েছেন, গুরুত্বপূর্ণ মাদানী ফুল ইনশাআল্লাহ আলফেসানি ভাই থেকে শুনবো। এর পূর্বে আসুন আমরা শাহাদাত ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শুনতে প্রিয় শ্রেণী ভাইয়েরা, হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল হামদে বারি তাআলা শ্রবণ করব। ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল আমিও নিয়ত করছি যে পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله لا إله إلا 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 الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله أول وآخر تومي إلا الله لا إله إلا
تسبیح ربی یہ بولتے رحمت برکت شفا بے حسبی ربی یہ بولتے رحمت برکت شفا بے উদ্দেশ্য পূরণ না হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুলে যাবে জান্নাতের নিবে যাবে দোযখের নার খুলে যাবে জান্নাতের নিবে যাবে দোযখের থেকে যে একবারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 عرض غلامِ وہ کی رے رحمت ارشاد رکھ مودے عرض غلامِ وہ کی رے رحمت ارشاد رکھ مودے ذکر قبول کرو ہے اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم
سلام ماشاء اللہ سکال سکال ہمرا حمد باری تعالی سربن کرلام شاداد بھائی تھے انشاءاللہ نعت شنبو الپ کچھ سمے پر انشاءاللہ اپنا دیکھے نعت شنانور چیشٹا کرو کارن پرتی انوشٹھانے اپنا دیر کال اور ایس ایم ایس تھاکے نعت شنار ادیشے نعت شنتے چیے تھاکن اپنا انشاءاللہ آجو شنابو اپنا دیر کے اوبوشی কিন্তু আজকের যে বিষয় আমরা নিয়েছি স্বজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা এ সম্পর্কে কিছু আলোচনা করি আলফিস হানি ভাই থেকে এরপর ইনশাল্লাহ আপনাদের কল নিব এস এম এস নিব না তো শুনবেন ইনশাল্লাহ তালা জি বাপু আজকের বিষয় তো
শুরুতেই আপনি অনেকগুলো দিক তুলে ধরেছেন যে কারো স্বজন ইন্তেকাল করলে স্বজনের মধ্যে ডিফারেন্স রয়েছে
জি
নিজ পিতামাতা ভাই বোন স্ত্রী সন্তান এক ধরনের স্বজন আবার প্রতিবেশী এক ধরনের স্বজন তারপরে যারা আত্মীয় হয়ে থাকে রক্তের আত্মীয় থাকে তারাও স্বজন তো কারো ইন্তেকালে আমাদেরকে কি করণীয় উচিত এবং মূলত ইসলামী শরিয়াতে যদি আমরা দেখতে পাই দেখতে চাই তাহলে প্রথমেই বলতে হবে কারো স্বজন যদি ইন্তেকাল করে
জি
তাহলে এর শোক রয়েছে তো শোক কতদিন শোক তিন দিন ইসলামের শরীয়তে বলতে তিন দিনের উপরে শোক থাকবে না আর কারো যদি স্বামী ইন্তেকাল করে কোনো ইসলামী বলের তাহলে তার চার মাস দশ দিন শোক যদি গর্ভ অবস্থায় ইন্তেকাল করে তাহলে গর্ভপাত হওয়া পর্যন্ত শোক, এভাবে করে নিয়ম দেয়া রয়েছে। আবার এই স্বজন ইন্তেকালে যে ধৈর্য ধারণ করবে তার অনেক ফজিলত রয়েছে। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন তাদের আচার আচরণ কেমন ছিল, আবার কিছু সময় দেখা যায় কারো ইন্তেকালে এমন কিছু কথা মুখ দিয়ে বের করে ফেলা যার দরুন ইমান চলে যায়, এটাও কিন্তু এক ধরনের শোকের বশবর্তী হয়ে আমি এমন কিছু বলতে পারবো না যা ইসলামী শরীয়ত আমাদেরকে বলতে বাধা দেয় অথবা বলতে নিষেধ করে। তো শোক আসবেই, কষ্ট লাগবেই, কারো পিতা ইন্তেকাল করলো, সে পিতা এই সন্তানকে লালন পালন ভরণ পোষণ দিয়ে অনেক বড় করেছেন, তার তো কষ্ট অবশ্যই লাগবে। মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নারী ছেড়া সন্তান, তার প্রতি এই সন্তানের তো অবশ্যই শোক থাকবে,
থাকবে
পিতার সামনে পুত্রের ইন্তেকাল হলে শোক অবশ্যই থাকবে, মায়ের সামনে সন্তানের ইন্তেকাল হলে সেখানেও শোক অবশ্যই থাকবে। তো শোক থাকা এই নয় যে আপনি মানে অধৈর্য হয়ে যাবেন। আমরা শোকের বশবর্তী হয়ে এমন কিছু কাজ করি যেগুলো আদৌ শরীয়তের মধ্যে নেই। যেমন ভাবে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কারো ইন্তেকালের মধ্যে কান্নাকাটি মানুষ করে,
জি,
একটা স্বজন ছাড়াও যারা এলাকাবাসী থাকে তারাও কান্নাকাটি করে। একটা কথা আছে না, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে গোপন, এরকম মানুষও আমাদের সমাজের মধ্যে রয়েছে যাদের ইন্তেকালে সমস্ত মানুষ স্ট্রোক দিয়ে পানি ঝরে এবং একটা কষ্ট চাপা
জি
অন্তরের মধ্যে থাকে, এমন মানুষও রয়েছে। আবার এমন কিছু রয়েছে যে তার ইন্তেকালে মানুষ খুশি হয়, শোক পালন না করে মানে এর পিছনে না পড়ে খুশি অনুভব হয়। খুশি কেন অনুভব হয়? তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার প্রতি মানুষ ই করে ফেলে। তেমনি ভাবে যখন আমরা আমাদের কোনো স্বজনকে হারাবো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই স্বজনের কাফন দাফনের যে ব্যবস্থাটা,
জি,
এটা যত দ্রুত সম্ভব এটা করে নেয়া।
রাইট,
অমুকে আসবে তার জন্য বসে থাকা, অমুকে আসতেছে এখন তার জন্য লেট করা, না আসলে আর কি বলবে, এ ধরনের কথা আমাদের সমাজে হয়ে থাকে। কিন্তু একজন মানুষের ইন্তেকালের পরে তার প্রথম নাম্বার হক হচ্ছে তার কাফন দাফন এগুলো সঠিকভাবে অতি তাড়াতাড়ি সম্পন্ন করা। যত তাড়াতাড়ি সম্পন্ন করব তত তাড়াতাড়ি ওই ব্যক্তির লাভ হবে, কষ্ট কম হবে। পক্ষান্তরে যারা স্বজন আমরা রয়েছি, আমরা কান্না তো স্বাভাবিক আসারই কথা, কিন্তু এভাবে কান্না করা, বিলাপ করা, যাতে করে যেমন ইসলামী বোন যারা ঘরের মধ্যে আছে, এখন তারা যদি ঘরের মধ্যে বসে জোরে জোরে কান্নাকাটি করে তাহলে বাইরে তো তাদের কান্নার আওয়াজ আসবে,
আওয়াজ আসবে,
তো তাদের আওয়াজ তো বাইরে আসাটা এটা ঠিক না। শরীরের দৃষ্টিকোণ থেকে মহিলাদের আওয়াজও আওরাত, পর্দা, সেক্ষেত্রে মহিলাদের আওয়াজ তো বাইরে আসা উচিত। সেক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে এমন ভাবে নিজেকে সামলানো যাতে তাদের আওয়াজ বাইরে না আসে। স্বজনদের মৃত্যুতে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় আমাদের সমাজের মধ্যে, হয়তো দর্শক শ্রোতা আমাদের সাথে একমত হবেন যে মহিলাদের আনাগোনা বেশি বেড়ে যায়, আপনার পুরুষের চেয়ে মহিলাদের আনাগোনা বেশি হয়ে যায়।
জি,
আপনার একজন একজন মানুষ ইন্তেকাল করেছেন, এখন পুরুষ ইন্তেকাল করেছেন, মহিলা ইন্তেকাল করলে মহিলা আসা এটা বুঝে আসে যে ঠিক আছে মহিলা আসতেছে, মহিলাকে মহিলা দেখবে, কিন্তু পুরুষ ইন্তেকালে মহিলাদের আনাগোনা, এবং সেখানে জানাজা নামাজ কিন্তু মহিলা পড়বে না, জানাজা নামাজ পড়বে কিন্তু পুরুষ।
পুরুষ
তো সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে দেখবেন, এক গ্রাম থেকে অন্য গ্রাম, ওই গ্রাম থেকে লোক আসছে, কি লোক আসছে, মহিলা আসতেছে, এই জন্য এইবারই এই
কেউ মারা গেছে,
কেউ মারা গেছে। বেপর্দাগীর যে একটা মানে
ধারাবাহিকতা
ধারাবাহিকতা শুরু হয়ে যায়, আপনার ই থাকে না, আপনি বিলাপ করছেন, আপনি কান্নাকাটি করছেন, কিন্তু আপনার পর্দার হীনতা হবে এরকম তো কথা না। পর্দার মধ্যে থেকেও কিন্তু কান্নাকাটি করা যায়, শোক পালন করা যায়। পর্দার মধ্যে থেকেও যদি আমরা লক্ষ্য করি, আমাদের না বললেই নয়, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জামানার মধ্যে আমরা যদি দেখি, এটা হাদিসে পাকের সারমর্ম যে এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করাতে শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। তো ওই সন্তানের মা সন্তানের খোঁজ করার জন্য আসলেন নেকাব পরিহিত অবস্থায় পর্দা সহকারে, এবং এসে পুত্রের খোঁজ নিচ্ছেন। তো কেউ বললেন যে হে নারী, এই অবস্থায় আপনি পর্দা করছেন? তো তিনি জবাব দিলেন যে আমার সন্তান ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু আমার লজ্জা তো
ইন্তেকাল করে।
ইসলামের যে পর্দা, ইসলামের যে লজ্জা, এই জিনিসগুলো তো অবশ্যই অব্যাহত থাকবে, রাইট? আপনার কেউ ইন্তেকাল করেছে এ বলে আপনি বেপর্দা হয়ে যাবেন, আপনার চাদর সরে যাবে, আপনার ওড়না চলে যাবে, আপনার মাথা থেকে কাপড় পরে যাবে, আপনি কান্নাকাটি করতেছেন আর মানুষ জড়ো হয়ে দেখছে, পুরুষ মহিলা, মহিলা থেকে মহিলার পর্দা রয়েছে, এমন নয় যে মহিলার সামনে আপনি উলঙ্গ অবস্থা থাকতে পারবেন অথবা পর্দা ছাড়া আপনি থাকতে পারবেন, কিছু জিনিস রয়েছে, কিছু কিছু আবার নিষেধাজ্ঞাত রয়েছে। সেক্ষেত্রে আমাদের এই করণীয়টা আমাদের বাস্তবায়ন করা উচিত। প্রথমত কেউ ইন্তেকাল করলে পর্দার মেনটেন্যান্স করা, এবং এভাবে বিলাপ না করা, কান্নাকাটি না করা। বলা হয়েছে কান্নাকাটি করলে মাইয়াতের কষ্ট হয়,
জি,
সেজন্য এত কান্নাকাটি না করা, কষ্ট আসবে। আপনার মা ইন্তেকাল করেছে, আপনার বাবা ইন্তেকাল করেছে, এখানে আমি বলবো না যে আপনি মুচকি হাসেন না অথবা আপনি প্রফুল্ল অবস্থায় থাকেন, না, এটা হয়তো সম্ভবই না।
জি জি,
আপনার মা ইন্তেকাল করেছে, আপনার বাবা ইন্তেকাল করেছে, কারো পুত্র, কারো সন্তান, কারো আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, সেক্ষেত্রে মানে প্রফুল্ল অবস্থায় থাকা বাঞ্ছনীয় নয়। এমনকি আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন, যিনি সমবেদনা জানানোর জন্য যাবেন, তারও উচিত মানে মুখকে একটু বেজার করে নেয়া, কালো করে নেয়া, এমন নয় যে আপনি হেসে হেসে তার সাথে কথা বলবেন, সমবেদনা জ্ঞাপন করবেন, এটা সমবেদনা না। আসলে আপনি হাসছেন এবং তার সাথে কথা বলছেন,
সময়টা আমাকে বুঝতে হবে,
বুঝতে হবে কোন সময় কি আপনি বলবেন।
কোনো ব্যক্তির আত্মীয় মারা গেছে, বা কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, আমি তাকে সমবেদনা জ্ঞাপন করার জন্য গেলাম, আর গিয়ে যদি আমার মুখে মুচকি হাসি থাকে, তো যার কাছে আমি গিয়েছি সেও বিষয়টা কিন্তু উল্টা মাইন্ডে নিবে, যে সে কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছে নাকি দুঃখ বাড়ানোর জন্য আসছে, কোনটা? তো এখন আমাকে স্থান, সময় আর তার আন্তরিক অবস্থা কি, তার মনের ভাবটা কি, ওই ভাব অনুযায়ী আমাকে নিজের ভাবটা প্রকাশ করতে হবে। হ্যাঁ, দুইটা বিষয় এখানে, একটা কোনো ব্যক্তির কাছে আপনি গিয়েছেন খুশির টাইমে, সেখানে যদি গিয়ে আপনি আপনার মুখকে, আপনার ফেসকে মলিন করে রাখেন, এটাও মানানসই না। আবার কোথাও গেলেন, তার আত্মীয় স্বজন মারা গেছে, সান্ত্বনা দেওয়ার জন্য, সমবেদনার জন্য, আর সেখানে গিয়ে আপনি মুচকি হাসছেন বা এরকম কিছু ভাব নিচ্ছেন, এটাও কিন্তু ঠিক না। আপনার সামনে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তির মন মানসিকতা, তার অন্তরের অবস্থা, তার কথা বলার স্টাইল, ওই সাথে আপনাকেও আপনার রূপ রূপটা চেঞ্জ করতে হবে। এখন আপনি সমবেদনা জ্ঞাপন করার জন্যই গিয়েছেন, তো আপনাকে সেখানে গিয়ে ওই রকমের কিছু কথা বলা, সান্ত্বনামূলক তাকে বোঝানো, আর তার সাথে এমনই আলাপ আলোচনা করা উচিত, ধৈর্য ধারণের ফজিলত বলা, এরপরে কিছু তেলাওয়াতের উৎসাহ দেওয়া, ইসালে সওয়াবের উৎসাহ দেওয়া, যেগুলো আমরা করে থাকি সবসময়, এই বিষয়গুলো যখন আমরা সামনে রাখবো। আর কিছু ইসলামী ভাই কেমন আছে বাপু, যারা যখন কাউকে রুগী দেখতে যায় বা কারো মৃত্যুতে তারা উপস্থিত হয়, জানাজাতে উপস্থিত হয়, তাদের এক ধরনই কেমন জানি ভিন্ন থাকে, মনে হয় কি তাদের মধ্যে মুসলমানের যে কালচার আছে, মুসলমানের যে রীতিনীতি আছে, এগুলো তারা হয়তো বা জ্ঞান অর্জন না করার কারণে, না হয়তো এই সিস্টেম গুলো না জানার কারণে, কোনো ব্যক্তি গেল জানা যায়, কোনো আত্মীয় মারা গেল, সে জানাজার মধ্যে ওই মৃত্যু ব্যক্তিকে দেখার জন্য বা জানাজা উপস্থিত হওয়ার পরেও সে এক তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, দ্বিতীয়ত যে পরিবারের মধ্যে তারা গেল, আজকে আমার বাবা মারা গেল, আমার ফুফি আসলো, তার ভাই আপন বা এজন্য সে আসলো, এখন এই আত্মীয়র মধ্যে এমন একটা, এই সময়টা এমন একটা সময়, ফুফি এসে হয়তোবা সম্পদ নিয়ে এক কথা কাটাকাটি বা সম্পদ বন্টন করার এক হিসাব নিকাশ। দেখুন এখানে একজন ব্যক্তি মারা গেল, হয়তো আপনার ভাই না হয়তো আপনার বাবা, এখানে আমাদের করণীয় কি, আমরা আজকে কি করতে পারি, কিভাবে ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, এই বিষয়টা না নিয়ে অনেক মানুষকে দেখা যায় কিন্তু তারা সম্পদ বন্টনের যে ইতিহাস রয়েছে এটা নিয়ে কিন্তু ঝগড়াও হয়ে যায়, অনেক ফ্যামিলিতে মন কালাকালি হয়ে যায়, এরপরে না বলে চলে যায়, রাগ করে চলে যায়, এই এক ঘটনা আমাদের সমাজের মধ্যে প্রায় জায়গাতেই দেখা যায়। কোনো ব্যক্তি মারা গেছে, তার মারা যাওয়ার 2 দিন হতে পারলো না, তার দাফন কাফন শেষ হয়েছে কিনা তাও জানি না, কিন্তু তার যে সম্পদ রয়েছে, তার যে বাস আছে কিছু দুনিয়াতে রেখে গেছে, এটা নিয়ে আমরা অনেক ভাগ বন্টক, এরপরে এটা কিভাবে নেওয়া যায়, এসব বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকি, শুনবো, এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য আমরা কি করতে পারি, আর এর মারা যাওয়াতে তার সন্তান যারা রয়েছে, রক্তের আত্মীয় যারা রয়েছে, তাদেরকে সান্ত্বনা কিভাবে আমরা দিতে পারি, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, এ বিষয়ে আমরা কি করতে পারি, এই বিষয়ে জানবো। তবে সাদাত ভাই থেকে নাতে রসুল শুনে ইনশাআল্লাহ আলোচনায় আসবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লাত হিলাতি وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله آمي غريب كمون جابو مدينة جيت مون قاد আজো ডাকো না, ডাকো না ইয়া রাসূলাল্লাহ, ডাকো না, ডাকো না ইয়া হাবিবাল্লাহ, কুল্লাত হাইলাতি وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله আশায়াশায় দিন যে যায়, আশায়াশায় দিন কেটে যায়, আশায়াশায় দিন কেটে যায়, কবে জান যাব মদিনায়, আশায়াশায় দিন কেটে যায়, কবে যাব মদিনায়, আশায়াশায় দিন কেটে যায়, কবে জানি যাব মদিনায়, আশায় আশায় দিন কেটে যায়, কবে জানি যাব মদিনায়, জাগাও না ডাকো না আমায় কাপ্তিও সোনার মদিনায়, পর্বত হেলতি দেরকিনি ইয়া রাসূলুল্লাহ, আদেরকিনি ইয়া হাবিবাল্লাহ, আদেরকিনি ইয়া রাসূলুল্লাহ, আদেরকিনি ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা যে আমার, মনে বড় আশা যে আমার, কবে স্বপ্নে তোমার দিদার, মনে বড় আশা যে আমার, মনে বড় আশা যে আমার, করিব স্বপ্নে তোমার দিদার, মনে বড় আশা যে আমার, করিব স্বপ্নে তোমার দিদার, দিদার দাও না, দিদার দাও না আমায় ইয়া রাসূলুল্লাহ, কল্লত আইলতি আনত ওয়াসিলতি আদরকনি ইয়া রাসূলুল্লাহ, আদরকনি ইয়া হাবিবাল্লাহ, আদরকনি ইয়া রাসূলুল্লাহ, নাদরকনি ইয়া হাবিবাল্লাহ, গুনাহের শাহ গোরে ডুবে আছি আমি হায়া কা, গুনাহের শাহ গোরে ডুবে আছি আমি হায়া কা, বাঁচাও না আমাকে দরো দিনো বে ইয়া রাসূলুল্লাহ, কল্লত হাইলতি আদরকনি ইয়া রাসূলুল্লাহ, আদরকনি ইয়া হাবিবাল্লাহ, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে যে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে যে আমার, আমার স্বপ্নে আসো আকা ইয়া রাসূলুল্লাহ, কল্লত হাইলতি আনত ওয়াসিলতি আদরকনি ইয়া রাসূলুল্লাহ, আদরকনি ইয়া হাবিবাল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকের কিছু এসএমএস গুরুত্বপূর্ণ পড়তেই হয়, আর যদি পড়ি ইনশাআল্লাহ তাআলা যারা এসএমএস করেছেন তারাও খুশি হয়ে যাবেন। বোয়ালখালী থেকে এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন যে আলহামদুলিল্লাহ গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমার কাজ শুরু হয়েছে। জি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে। তিনি বললেন যে ইনশাআল্লাহ তাআলা আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে টিকিট কেটে নিয়েছি ইনশাআল্লাহ তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার। আল্লাহ কবুল করে নিক। আচ্ছা, সিলেট থেকে, সিলেট কুলাউড়া থেকে এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন আমি একটি নাতের রসুল শুনতে চাই, ইনশাআল্লাহ নাত শোনাবো, সাথেই থাকুন। আরেকজন আমাদেরকে নাসিরনগর থেকে এসএমএস করলেন, তিনি বললেন কি আলহামদুলিল্লাহ গত বছর আমি আমার এলাকার সবাইকে নিয়ে ইজতেমায় অংশগ্রহণ করেছি, এবছর ইনশাআল্লাহ তাআলা আমি নতুন মসজিদে আবার চাকরি হয়েছে। আচ্ছা, ইমাম সাহেব তিনি বললেন গত বছর যে মসজিদে ছিলেন ওখানে সবাইকে নিয়ে ইজতেমায় অংশগ্রহণ করেছেন, এবার যেখানে আছেন ওখান থেকেও সবাইকে নিয়ে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আসলে প্রতি ইমাম সাহেব, সকল ইমাম সাহেব যদি নিজের চেষ্টায় এভাবে করে নিজের মহল্লা থেকে, বেশি নয় একটা বাস, আর একটা বাসের মধ্যে 40 জন যাত্রী ধরে, একটা বাস যদি রিজার্ভ করে সব ইমাম সাহেব নিজের দায়িত্বে এরপর তিন দিনের সুন্নাতে পারা ইজতেমায় চলে আসেন, তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ঢাকার জমিনে তিন দিনের সুন্নাতে পারা ইজতেমার একটা ভালো রিপোর্ট আর ভালো একটা আমরা ফলাফল দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইনশাআল্লাহ তাআলা মদিনা মদিনা হয়ে যাবে কাজের। আর সকল ইমাম সাহেব যদি চাই আমরা, এটা আমাদের পক্ষে সম্ভব, কেননা আপনি যেই সমাজে আছেন হয়তো বা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আপনার এলাকা পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু আপনার নিজের দায়িত্বে নিজের চেষ্টায় যদি এক বাস এক গাড়ি করে নিয়ে আসেন তবে ইনশাআল্লাহ তাআলা অনেক বড় ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আরেকজন আমাদেরকে পিরোজপুর থেকে খুব বেশি SMS, আলহামদুলিল্লাহ পিরোজপুরের গত সপ্তাহেও প্রতিদিন SMS পেয়েছি আমরা, এ সপ্তাহেও পিরোজপুর থেকে খুব ভালো SMS আসছে, তারা বারবার SMS করছে কি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় যদি কোনো মোবাইলিকে দাওয়াত ইসলামী থাকে তো তাদের নাম্বার দিন, আমরা যোগাযোগ করব। আমি গত সপ্তাহে বলছি আপনি যে নাম্বার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে ফর কল নাম্বার, এই নাম্বারে কল দিয়ে পিরোজপুরের জিম্মাদারের নাম্বার আপনি সংগ্রহ করে নিন বরিশালের,
এরপরে যোগাযোগ করা হবে
ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যখন SMS করেছেন আসার নিয়ত করেছেন, উনি গত সপ্তাহে SMS করেছে, ওই ইসলামী ভাই বললেন কি যদি আপনারা আসেন তবে চেষ্টা করে আমরা এক বাস পিরোজপুর থেকে নেওয়া সম্ভব হতে পারে আলহামদুলিল্লাহ। জানাই দিব, আমিও জানিয়ে দেবো, এরপর ইনশাআল্লাহ যোগাযোগ করা হবে। ঢাকা থেকে আপনার সাথে বরিশালের ইসলাম ভাই আছেন, তারা আপনার সাথে যোগাযোগ করবেন, আপনিও চেষ্টা করে এক বাস নিয়ে আসার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে অ্যাড্রেস লেখেননি আপনার, আপনি বললেন কি আমি একটি মানকাবাদ শুনতে চাই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো, সাথে থাকুন। আরেকটি SMS আমাদের কাছে আসছে, তিনি বললেন যে প্রতিদিন অনুষ্ঠানের মধ্যেই কোনো না কোনো বিশেষ মেহমান আপনারা ডেকে থাকেন আলোচনা করার জন্য, আজকে যিনি আসেন এনাকে অনেকদিন পরে দেখলাম সকালের অনুষ্ঠানে। হ্যাঁ, সৈয়দ আলফিসানি ভাই মাদানী কাজের উদ্দেশ্যে কিছুদিন ধরে ঢাকার বাইরে আছেন, তো যখনই ঢাকাতে আসেন আমরা চেষ্টা করি ওনাকে বসানোর জন্য, আর যদি না থাকেন তারপরও ওনার থেকে একটি অপশন আমরা রেখেছি আল্লাহ তাআলার নিয়ামত, রেকর্ডিং করে রাখি আমরা, এরপরে অনুষ্ঠানে চালানোর চেষ্টা করি। আর প্রতি শনিবারে সৈয়দ আলফিসানি ভাই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান, তিনি প্রতি শনিবারে রাত প্রায় 9:30 দিকে একটি সরাসরি অনুষ্ঠান করেন ইলম ও হিকমতের বাণী। অনেকগুলো কালামের অনুরোধ আসছিল মানকাবাতের, শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরবে একবার।
খুদারি দয়া মুদে রূপর ছায়া গসে আজমে, খুদারি দয়া মুদে রূপর ছায়া গসে আজমে, উভয় জগতে মোদের সাহারা গসে আজমে, উভয় জগতে মোদের সাহারা হসে আজমে, মুরিদিলা তখত বলে দিলে না সাগলম দে, মুরিদিলা তখত বলে বলে দিলে না সাগলম দে, কিয়ামত বরে নির্ভয়ে থাকো গোলাম গসে আজমে, কিয়ামত বরে নির্ভয়ে থাকো গোলাম গসে আজমে। আল্লাহর প্রিয় রাসূল নবী ও গো মদিনাওয়ালা, আল্লাহর প্রিয় রাসূল নবী ও গো মদিনাওয়ালা, তোমার তরে সৃজনত মঞ্জুমিন গ্রহ তারা, তোমার তরে সৃজনত জমি গ্রহ তারা, চলারি পথে নবীকে পাথরে সালাম দে, চলারি পথে নবীকে পাথরে সালাম দে, খুশবুতে ভরে যায় নবী যে পথে যায়, খুশবুতে ভরে যায় নবী যে যাই নবী আমার জান নবী উম্মতের সাহারা নবী আমার জান নবী উম্মতের সাহারা তোমার তরে সৃজনস মনজমিন গ্রহ তারা তোমার তরে সৃজনস মনজমিন গ্রহ তারা পাপি অপরাধী আমি তোমার সগে আতার পাপি অপরাধী আমি তোমার সগে আতার কবর হাশর ফুসিরাতে করিও তাকে পার কবর হাশর ফুসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজনস মনজমিন গ্রহ তারা।
দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আজকের অনুষ্ঠানে স্বজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। আরো কিছু মাদানী ফুল ইনশাল্লাহ মোবালিকের দাওয়াত ইসলামী থেকে আমরা শুনব ইনশাল্লাহ। জি,
ধৈর্য ধারণের যেহেতু এখানে কথা
জি
রয়ে গেছে, রসম তো অনেকগুলো রয়েছে, এগুলো নিয়ে আলোচনা তো হবেই। ধৈর্যের ব্যাপারে আসলে সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক,
জি
যে ব্যক্তি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, এখানে আল্লাহ
সন্তুষ্টি,
তোমার সন্তুষ্টি অর্জনের জন্য মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে। শোকাহত যেহেতু এটাও একটা মুসিবতের মতোই, ওই পেরেশান এবং চিন্তাগ্রস্ত ব্যক্তির প্রতি দেন। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি তাকে ইমানের পোশাক পরিধান করাবো এবং কখনো তা খুলব না। এখানে কিন্তু অনেক বড় একটা মানে নিয়ামত, যে ব্যক্তি চিন্তাগ্রস্ত অবস্থায়, আমার মা ইন্তেকাল করেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, কারো সন্তান ইন্তেকাল করেছে, স্বজন ইন্তেকাল করেছে, এখানে সে চিন্তাগ্রস্ত হয়ে যায়। যদি কারো বাবা ইন্তেকাল করে, ঘরের বড় ছেলে, সে একদিকে শোকাহত, অন্যদিকে কিন্তু সংসার সামলানোর যে একটা চিন্তা তার মাথায় চলে আসে। এই চিন্তাগ্রস্ত অবস্থায় সে পেরেশান হয়ে যায়। এই পেরেশান গ্রস্ত অবস্থায় সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, এবং এই ধৈর্য ধারণটা কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যদি করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করবেন, ঈমানের পোশাক পরিধান করাবেন,
সুবহানাল্লাহ,
এবং তা কখনো না খোলার যে কি। পাশাপাশি আপনার কোরআনুল কারিমের মধ্যেও যারা ধৈর্য ধারণ করবে এদের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সূরা আন-নাহল আয়াত নম্বর 93 এর মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদেরকে তাদের পুরস্কার দেব যা তাদের সর্বাধিক উত্তম কাজের উপযোগী।
সুবহানাল্লাহ।
আর সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আর ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
সুবহানাল্লাহ।
যেখানে যাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি বিলাপ করলাম না, আমি যেভাবে মানুষজন আমাদের সমাজের মধ্যে মানে উচালা হয়ে কান্নাকাটি অবস্থায় করে, সেভাবে না করে আমি ধৈর্য ধারণ করলাম এবং মহান রব তাআলার প্রতি সন্তুষ্ট থাকলাম। কেননা হায়াত এবং মৌত এটা কারো বান্দার হাতে নেই, কিন্তু আমি আপনি অথবা দর্শক যারা রয়েছে তাদের স্বজন আমাদের স্বজন যে যেখানে বসে কোথায় বসে কোন অবস্থাতে ইন্তেকাল করবেন এই খবর আমরা কেউ জানি না, এটা খুফিয়া তাদবির বলা হয়, আল্লাহ তাআলার গোপন রহস্য।
জি,
এই গোপন রহস্যের কথা আমরা কেউ জানি না, আল্লাহ তাআলা রাসূল ভালো জানেন যে কখন ইন্তেকাল কে করবেন।
জি,
সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব এবং ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আনফাল আয়াত নাম্বার 46 এর মধ্যে রয়েছে, আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এরপরে আপনার সূরা কাসাস আয়াত নাম্বার 54 এর মধ্যে ইরশাদ হচ্ছে, তাদেরকে প্রতিদান দুইবার দেওয়া হবে তাদের ধৈর্যের বিনিময়ে।
সুবহানাল্লাহ,
প্রতিদান দুইবার আল্লাহু আকবার। সূরা জুমার আয়াত নাম্বার 10 এর মধ্যে ইরশাদ হচ্ছে, শুধু ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণ দেয়া হবে হিসাব ছাড়া।
সুবহানাল্লাহ,
এই যে অর্থাৎ আপনার মুসিবত তো আসবেই,
আল্লাহ তাআলা কত সুন্দর আমাদের জন্য ইরশাদে কারিমা নাযিল করেছেন, তোমরা ধৈর্যশীলদের সাথে থাকো, ধৈর্য ধারণ করো, তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এত এত নিয়ামত রয়েছে। আচ্ছা বাপু, এখানে একটি বিষয়, যখন কারো বাবা মারা যায় বা কারো মা মারা যায়, তখন যদি সে এই বিলাপ যেটা আমরা আমাদের সমাজের মধ্যে দেখি, এক ভাই আরেক ভাইকে ধরে কান্না করা, ছেলে বাবাকে ধরে কান্না করা, এরপরে চিৎকার করে কান্না করা, এই যে এক পরিস্থিতি, এই মুহূর্তে যখন মা মারা গেল কান্না স্বাভাবিক আসবে, আমি নিজেও যতটা সান্ত্বনা দিতে পারি অন্যকে, কিন্তু নিজের বেলায় কিন্তু এটা মেনে নেওয়া তো সহজ না, মানে কান্না আসবেই। আর এই কান্নাটা যখন আসে, তখন যদি আমরা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বা মায়ের লাশের পাশে যদি হাত তুলে দোয়া করি, আর এই দোয়ার মধ্যে যদি নিজের অন্তর থেকে মায়ের জন্য দোয়া আসে, আর ওই সময় যদি চোখের পানিগুলো পড়ে, তো আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটাই বা কেমন কবুল বলেন তো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই কাজটা যদি আমরা করতে পারি, যে বাবা মারা গেল, দুঃখ অন্তরে, চোখের পানি আসতেছে, কান্না আসতেছে, ওই মুহূর্তে বাবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলাম, দোয়ার জন্য হাত তুললাম, আর অটোমেটিক কিন্তু তার চোখ থেকে পানি ঝরতে থাকবে। এই বিষয়ে তো হাদিসে কারিমার মধ্যে এত ফজিলত আসছে, বলা হয়েছে যখন সন্তান তার বাবার কবরস্থানের পাশে দাঁড়াবে, আর সন্তানের চোখের পানি যখন তার চোখ থেকে বেয়ে পড়ার আগে, আল্লাহ তাবারক তাআলা ওই মা বাবার আযাবকে মাফ করে দেন।
সুবহানাল্লাহ। আপনার কোরআনের মাজিদের মধ্যে আপনার এ ব্যাপারে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, মানে ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, আস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মা আস-সাবিরিন, হে ইমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও।
সাহায্য
বললেন না যে যখন কান্না আসে কবরের পাশে যাও, দোয়া করো, তো এই সাহায্য চাওয়া যখন এই পেরেশান গ্রস্ত অবস্থায় হয়ে যাব, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছে,
সাথে রয়েছে।
তো আমরা যদি নামাজ আদায় করি, আর এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার স্বজনদের জন্য, আর দেখেন আপনার ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু, এখানে এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে পরীক্ষা নেওয়া হবে, আল্লাহ তাআলা মুমিনদেরকে মুসলমানদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন কি দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দ্বারা, কিছু ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শোনা ওইসব সবরকারীদেরকে, কারো ক্ষুধা হয়েছে, কারো ভয় হয়েছে, কারো জীবন চলে গিয়েছে, কারো সন্তান ইন্তেকাল করেছে, মা বাবা ইন্তেকাল করেছে, স্বজন ইন্তেকাল করেছে, আর এই অবস্থায় সবর করলো, ধৈর্য ধারণ করলো, তাহলে বলা হচ্ছে এবং সুসংবাদ শোনাও ওই সব সবরকারীদেরকে, যারা হচ্ছে এমন লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহরই মালিকাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে, ঠিক না? তো এরপরে আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের রবের দরুদ সমূহ এবং রহমত বর্ষিত হয়, আর এসব লোকই সঠিক পথের উপর।
সুবহানাল্লাহ।
দেখুন এখানে কিন্তু ধারাবাহিকভাবে তারা সবর করতেছেন এবং পরীক্ষা করা হবে, সে ব্যাপারে বলা হচ্ছে পরীক্ষা করা হবে তোমার স্বজনদের মৃত্যু দিয়ে, জীবন নিয়ে, ফল ফসল দিয়ে, আরো
অবনতন
দিয়ে পরীক্ষা করা হবে, আর এই পরীক্ষার মধ্যে তোমাকে কি করতে হবে,
ধৈর্য ধারণ করতে হবে,
আর ধৈর্যের ফল কি রয়েছে, আল্লাহু আকবার, তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে।
সুবহানাল্লাহ।
এবং তারা সঠিক পথের উপর রয়েছে, আমরা সঠিক পথ খুঁজছি যে কোনটা সঠিক পথ, তো সঠিক পথের একটা পথ পেলাম আমরা, কোনটা, যে হচ্ছে সবর, ধৈর্য যে ধারণ যে করবে সে সঠিক পথের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে এখানে আমরা দর্শকদেরকে এবং আমরা যারা রয়েছি সবাই মিলে যদি এই নিয়ত আমরা করে নিই, আমাদের স্বজনের ইন্তেকালে আমরা অবশ্যই, ইন্তেকাল হয়েছে, নিজেকে ধরে রাখা কষ্টকর, তারপরেও আমরা কোরআনে পাক নিয়ে বসে যাই, মানে পাকের তেলাওয়াত করি, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করি। ইয়াসিন শরীফ ফজিলাতের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার মা বাবার কবরের পাশে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে জুমার দিন, আল্লাহ হাফেজ, কবর আজাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ। এবং সূরা ইয়াসিন আয়াতটা আরেকটা আপনার ফজিলতের মধ্যে আসছে যে যখন সাখারাত চলে, জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণ যেখানে,
জি
ওই অবস্থায় যদি সূরা ইয়াসিন পাঠ করা হয় তাহলে যে মৃত্যুর যে একটা কষ্ট রয়েছে, কষ্ট লাঘব হবে, দূরীভূত হবে। তো আমাদের উচিত হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণের ফল অনেক রয়েছে, এমন কিছু না করা যাতে করে মুসিবতের সময়, আমি টপিকটা নিতে চাচ্ছি একটু পরে, যে যে ওই কুফুরি যেগুলো আমরা বের
করতে পরেই নেই, আর কিছু কথা এখানে যেহেতু মৃত্যু ব্যক্তিদের নিয়ে আলোচনা করছি, আমরা ধৈর্য ধারণ কিভাবে করব, সবর কিভাবে করব, এখানে কিছু কথা দর্শক শ্রোতা সেগুলো হলো গিয়ে, যখন আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে কারো কেউ মারা গেল, মারা যাওয়ার পরে আমি বড় সন্তান আছি বা আমি দায়িত্বশীল আছি ঘরের মধ্যে, আমাকে পুরো বিষয়টা একটু ম্যানেজ করার চিন্তা ভাবনা থাকতে হবে। এখন আমি কর্তা, আমি বড়, আমি পরিচালনায় আছি সংসার, এখন এই মুহূর্তে বাবা মারা গেল, আর বাবা মারা যাওয়াতে যদি আমরা ভেঙে পড়ি, আমি বড় সন্তান হওয়ার পরেও আমি যদি এভাবে করে সবাইকে নিয়ে বসে কান্নাকাটি শুরু করি, তো এক তো পরিবেশটা একটু ডিস্টার্ব হয়ে গেল, অনেক আত্মীয় স্বজন আসবে, জানাজা হবে, দাফন কাফন হবে, এগুলো একটু লেট হয়ে গেল, আর আমার ছোট যারা আছে, মা আছে, বোন আছে, নিজের ছোট ভাই আছে, তারাও কিন্তু এই কান্নাকাটির মধ্যে জড়িত হয়ে যাবে। আচ্ছা, একে তো আমার দায়িত্ব কি আমি তাদেরকে যেন সান্ত্বনা দেই, দ্বিতীয়ত বাহির থেকে যারা আসে তারাও যেন আমরা আমরা যাদেরকেই দেখতে যাই এরকমের সমবেদনা জ্ঞাপন করার জন্য যাই, আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা কেন যাই, আমার যাওয়ার উদ্দেশ্যটা কি, এটা আমাকে প্রথমে দেখতে হবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বলেন যে তুমি যখন কোনো কাজ করো ওই কাজের উদ্দেশ্যটা কি পরিপূর্ণভাবে উদ্দেশ্যটা বুঝে নাও, যখন তোমার কাজের উদ্দেশ্যটা তোমার বুঝে আসবে তখন ওই কাজটা তোমার আমার জন্য সহজ হয়ে যাবে এবং সঠিক পথে তুমি এই কাজগুলো করতে পারবে। আমার উদ্দেশ্য ছিল কি আমার চাচা মারা গেছে বা আমার এক আত্মীয় মারা গেছে, আমি তার বাড়িতে যাব, আমার ওই বাড়িতে যত আত্মীয় স্বজন আছে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করব, তাদেরকে আমি ধৈর্য ধারণ করার, সবর করার কিছু ফজিলত বয়ান করব। এখন ওখানে গিয়ে আমি নিজেও যদি কান্নায় ভেঙে পড়ি, তো আমি ধৈর্য ধারণ করার নিজের নিজের মধ্যে ধৈর্য নেই, প্লাস আমি তাদেরকে আরো কান্না করার উৎসাহ বাড়িয়ে দিলাম, কেননা আমার যারা তো ভাই আসছে, আমার চাচা তো ভাই আসছে, সেও এসে এখন আমার সাথে কান্না শুরু করে দিল, তার কান্না দেখে ঘরের মানুষ যারা আছে তারাও কিন্তু কান্না শুরু করে দিবে। আমি গিয়েছিলাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সান্ত্বনা না দিয়ে গিয়ে না দিয়ে তাদের আরো কান্নার উৎসাহ আমি বাড়িয়ে দিলাম।
একটা জিনিস হচ্ছে গিয়ে যেটা বলছেন,
জি
এরকম হয়ে থাকে, কেউ আসছে তিন দিন পর আসলো, তিন দিন পর্যন্ত শোক থাকে,
জি
তিন দিন পর আসলেও ওই তিন দিন পর এসে আত্মীয় স্বজন অথবা ভাই বোন যারা আসে, মানে আসার পরেও ইন্তেকাল হয়ে গেছে, কাফন দাফন হয়ে গেছে, তিন দিন পার হয়ে গেছে, আসার পরে ওই এটা তাজদিদে হুজন বলা হয়, অর্থাৎ যে শোককে তাজা করা, এমন কোনো কথা বলে দেয়া, এমন কিছু তার স্মৃতি বলে দেয়া, বলে বলে কান্নাকাটি করা তিন দিনের পরে।
আচ্ছা, তিন দিন পর, তিন দিন পরে তো শোক মানানো অনুমতি নেই শরীয়তে,
অথবা এক মাস পর অথবা এক বছর পর, অনেক সময় দেখা যায় যে আপনার তিজা করা হয় তৃতীয় দিবস,
জি
ইসালে সওয়াবের নিয়তে এগুলো করা হয়, মরহুমের ইসালে সওয়াবের নিয়তে মানুষদেরকে খানা পিনা খাওয়ানো, এটা সওয়াবের কাজ,
জি জি
এটা শয়তান, আবার আমি দর্শকদের বলবো শয়তান অনেক সময় ধোকা দিয়ে থাকে যে ইন্তেকাল করলে এর নামে তিন দিনে কিছু করা যাবে না, চল্লিশে করা যাবে না, না এগুলো ভুল কথা, শয়তানের অনেক বড় একটা চাল, কারণ শয়তান চায় না যে আপনি দুনিয়াতে বসে আপনার কবরবাসীর জন্য সওয়াব পৌঁছান, এই খানা পিনা আয়োজন করাটার নাম হচ্ছে ইসালে সওয়াব,
জি
সওয়াব পৌঁছানো, সওয়াব রিসানি করা,
জি
অর্থাৎ আপনি নেক আমল করলেন, মুসলমানদেরকে খানা খাওয়ালেন, গরিব মিসকিন ফকিরকে খানা খাওয়ালেন, অথবা বড় লোকলি খানা খাওয়ালেন, কেন খাওয়ালেন, আমার বাবা ইন্তেকাল করেছে, এই এই খাবার খাওয়ানোর যে সওয়াবটা পরিপূর্ণ সওয়াব আপনি বাবা পাবেন, এবং এর আজর এর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, এবং এর ওসিলাতে আল্লাহ তাআলা চাইত ইনশাআল্লাহ তার কবর আজাব মাফ
মাফ হয়ে যাবে।
তো এই আপনার গমকে, যে নিজের শোককে বাড়িয়ে তোলার জন্য এমন কিছু কার্যক্রম করা, চল্লিশের মধ্যে, চল্লিশ দিন পূর্ণ হলে আমাদের সমাজের মধ্যে রীতি আছে যে এটা ভালো রীতি যে মিলাদ শরীফ আয়োজন করা এবং কিছু মানুষকে দাওয়াত দিয়ে, মিসকিনকে দাওয়াত দিয়ে, অথবা কোনো মাদ্রাসার এতিমদেরকে দাওয়াত দিয়ে, মাদ্রাসার মধ্যে খাবার দিয়ে, অর্থাৎ দিনই শিক্ষা যারা করছেন তাদেরকে খানা খাওয়িয়ে এটা
দোয়ার
আয়োজন করে থাকেন মা বাবার জন্য, ভালো একটা কাজ। এই কাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজন মিলে ওই দিন আবার সেই শোক তাজা করলো, কান্নাকাটি শুরু করলো, আমার বাবা নাই মা নাই, মানে শোক তাজা করলো। শোক তাজা করা যাবে না, শোককে তাজা করা ইসলামে নিষিদ্ধ রয়েছে। 3 দিন শোক পালন করবেন, এরপরে আর শোক তাজা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার বেশি ভিতরে শোক থাকে, আপনার কষ্ট থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন। আপনি নামাজ, 2 রাকাত নামাজ আদায় করুন আপনার মায়ের জন্য, বাবার জন্য, এরপরে মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করুন। আর ওই কান আপনি নামাজের মুসল্লাতে বসে, মসজিদে বসে, অথবা ইসলামী বর্ণনা ঘরের মধ্যে বসে আপনি কান্না করে করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমার মাকে, বাবাকে, আমার ভাইকে বেহিসাব মাগফিরাত দান করে দাও,
আমিন আমিন,
বেহিসাব মাগফিরাত দান করে দাও, তাকে মাফ করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও, কবরকে রওশন করে দাও, কবরের মধ্যে জান্নাতি বালাখানা বিছিয়ে দাও, কবরের সাথে জান্নাতের সাথে কি করে দাও যোগাযোগ, সংযোগ স্থাপন করে দাও। এভাবে করে দোয়া করা, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এভাবে কান্না করে করে দোয়া করলে আল্লাহু আকবার, কিতাবে বর্ণিত রয়েছে, সন্তান যদি পিতামাতার জন্য হাত উঠিয়ে দেয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, সেই দোয়া কবুল হয়ে যায়। আর যদি কিছু পাঠ করে তো কথাই নাই, ইসালে সওয়াব করলে তো কথাই নাই, আপনি ইসালে সওয়াব করতে দেরি, আপনার এই সওয়াব আপনার মা বাবার আমলনামায় পৌঁছতে দেরি হয়।
আল্লাহ আল্লাহ,
তো বোঝা গেল যে শোককে তাজা না করে আমরা এটাকে কনভার্ট করে
জি জি
দোয়ার মধ্যে নিয়ে যাই, নামাজের মধ্যে নিয়ে যাই, কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করি। এবং দোয়া করে এরা অনেকে রয়েছে, আপনি কবরস্থানের কাছে গিয়ে কান্নাকাটি করে, নতুন নতুন যখন কারোর স্বজন মারা গেছে, বাবা মা পুত্র ইন্তেকাল করেছেন, তো ওই কবরস্থানে যায়, গিয়ে কান্নাকাটি করে আবার ফেরত আসে, না দোয়া পাঠ করে, না কিছু পাঠ করে, এরকম রয়েছে। মানে কবর দেখেছে, নতুন ইন্তেকাল করছে, কষ্ট আসারই কথা, বাবা মা ইন্তেকাল আসবেই, আসবে না এমন আমরা বলছি না, আসবেই, কিন্তু আসবে, কিন্তু আপনি কবরের কাছে গেলেন কেন, কান্নাকাটি করার জন্য তো যাননি, আপনি কবরের কাছে গিয়ে দোয়া পাঠ করেন। আপনি কিছু না পারেন, আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করেন, এরপর সূরা ফাতিহা পাঠ করেন, 1 বার 3 বার সূরা ইখলাস পাঠ করেন, আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে এখন কান্না এখন কাঁদেন, আল্লাহ আমার এই যা কিছু পাঠ করলাম ভুলগুলো মাফ করে তোমার দরবারে কবুল করো, এর সবকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছাও, কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের দরবারে পৌঁছাও।
আমিন।
আমার পিতামাতা যিনি ইন্তেকাল করেছেন
জি জি,
তাদের জন্য আমি এই পাঠ করেছি, তাদের কবরে তাদের নামায় আমলের সওয়াবকে পৌঁছাও, আর এর উসিলাতে কবরের আযাব মাফ করো। আপনি কান্না করে করে জোরে কান্নাকাটি করেন, করে 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 আপনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ হাত উঠিয়ে দোয়া করেন।
এটা তো দোয়ার জন্য কান্না,
দোয়ার জন্য কান্না।
এই কান্না কিন্তু মানুষ মসজিদেও করে, হেরেম শরীফও করে, মদিনা শরীফও করে। যখন হাত তুলে হেরেম শরীফে, হাজিদের কান্নার অবস্থা কেমন থাকে, মদিনা শরীফে হাজিদের কান্নার অবস্থা কেমন থাকে, ঠিক আপনি যখন আপনার মা বাবার কবরস্থানের পাশে দাঁড়ালেন, দোয়ার জন্য হাত তুলেছেন, ওই মুহূর্তে কান্না করাটা এটার মধ্যে কোনো নিষেধ নেই। আপনি কান্না করতে পারবেন, চোখের পানি জড়াতে পারবেন, মা বাবার জন্য দোয়া করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই বাপু, সেটা হলো আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে। আজকে বিশ্বের মধ্যে সম্ভবত বাংলাদেশের যত মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে, অন্য রাষ্ট্রে খুবই কম আছে যতটা বাংলাদেশে থাকে। তো আমার বাংলাদেশি ইসলামী ভাইরা যারা প্রবাসে থাকেন, প্রতিদিন কোনো না কোনো ভাই এমন সংবাদ শুনতে পান বিদেশে থেকে, কি আজকে তার মা মারা গেছে, আজকে তার বাবা মারা গেছে। আর এরকমের সংবাদ শুনে, এই যে বিদেশের বাড়িতে একটা ছেলে মা হারানোর এক সংবাদ পেয়েছে, এই মুহূর্তে তাকে, একে তো সে একা বিদেশের বাড়িতে, দ্বিতীয়ত মায়ের মৃত্যুর খবর সে শুনেছে, না পাশে সান্ত্বনা দেওয়ার মতো এমন কোন ব্যক্তি আছে,
সবার কাজে
বিদেশের বাড়িতে, দ্বিতীয় কথা আত্মীয় স্বজন আপন বলতে তো বিদেশের বাড়িতে কেউ নেই। এখন হয় কি,
ইচ্ছে করলেও সে আসতে পারছে না।
আচ্ছা, এখানে কি হয় বাপু, আমি অনেক এলাকাতে এমন দেখলাম কি সন্তান বিদেশের বাড়িতে আছে, সে তার আসতে এক তো টিকিট করা, এক যে আসার প্রসেসিং আছে কমপক্ষে 3-4 দিন লেগে যায়, আর এই 3-4 দিন সেও ফোন করে বলে দেয় ওয়েটিং এ থাকো, দাফন না করো, আমি আসার পরে দাফন করো, আমি যেন জানাজায় অংশগ্রহণ করতে পারি।
কিন্তু প্রবাসের কথা, এটা ঢাকার মধ্যে হলেও অথবা অন্যান্য ডিস্ট্রিক্টে হলেও আপনার 1-1.5 দিন এরকম
লেগে যায়,
অনেকে ফ্রিজিং করে রেখে দেয়। তো আমি এটা শুরুতেই বলেছিলাম যে আধো এটা ঠিক না, আপনি আপনার বাবা ইন্তেকাল করেছেন, আপনার আপনার কষ্ট আছে, ঠিক আছে, দেখলেই যে আপনার কষ্ট দূর হয়ে
যাবে,
এরকম কোনো কথা না, ঠিক না? আপনি কান্নাকাটি করলেই যে আপনার কষ্ট দূর হয়ে যাবে এরকম, মানে যিনি ইন্তেকাল করেছেন তার জায়গা পূরণ হবে এরকম কথা না।
আমি তো আমি তো এখানে পরামর্শ দেব যে সকল প্রবাসী ভাইরা প্রবাসে থেকে নিজের মা বা নিজের বাবার এরকমের মৃত্যুর খবর শুনেন আপনারা, দোয়া তো করি কি আপনি ফিরে আসেন সুস্থভাবে দেশে, আর এসে মা বাবার সাথেই দিন যাপন করেন, যাতে করে এরকমের সংবাদগুলো যেন আপনি আশেপাশে থাকতে পারেন যারা থাকেন বিদেশে। যদি ভবিষ্যতে কারো ব্যাপারে এরকমের হয় যে হঠাৎ করে আপনার কাছে ফোন আসলো যে তোমার মা তো মারা গেছে তুমি আসবে কিনা, তো আপনি সাথে সাথে অনুমতি দিয়ে দেন কি আমার মা যেহেতু মারা গেছে আমার মাকে আপনারা দাফন কাফনের ব্যবস্থা করে দেন, বাকি আমি দেখতেছি। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এক সপ্তাহ পরে এক মাস পরে আসেন, আত্মীয় স্বজনের সাথে বসেন, তাদের কাছে তাদের সাথে কথা বলেন আর বাড়িতে এসে দোয়া খায়ের করেন, কিন্তু আপনি যখন শুনেন তখন আপনার উচিত হলো অনুমতি দিয়ে দেওয়া। বড় ভাই ফোন করুক বা বাবা ফোন করুক, অনুমতি দিয়ে দেন কি হ্যাঁ দাফনের ব্যবস্থা করে দেন। আর আপনি জানি ওখানে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই আপনার, আপনি একটা কাজ করেন, অজু করেন, অজু করে নামাজে দাঁড়িয়ে যান, দুই রাকাত নামাজ আদায় করেন, যদি সম্ভব হয় কোরআনে পাক হাতে নিয়ে তেলাওয়াত শুরু করে দেন। এরপরে আপনি বিদেশের বাড়িতে থেকে, একে তো আমরা হাদিসে পাক শ্রবণ করলাম সন্তান যখন মা বাবার জন্য হাত তুলে দোয়া করার জন্য আল্লাহ তাবারক ও তাআলা বিনা পর্দায় এই দোয়াকে কবুল করে নেন, আপনি দোয়া করেন বিদেশের বাড়িতে থেকে মায়ের জন্য বাবার জন্য যে মারা গিয়েছেন তার জন্য দোয়া করেন যে আল্লাহ যদি ভুল করে থাকে তুমি তাকে ক্ষমা করে দাও। দোয়ার মাধ্যমে আপনি যতটুকু উপকার দিতে পারছেন আপনার আত্মীয়র জন্য যে মারা গেছে তার জন্য যতটুকু উপকার হচ্ছে আপনার দোয়ার মাধ্যমে, আপনি বিদেশে আসলে আর এই এক সপ্তাহ লাশ আপনি ওয়েটিং এ রাখছেন এতে করে তার ক্ষতি হচ্ছে তার কষ্ট হচ্ছে, কোনো লাভ নেই। আপনি ওখানে থেকে দোয়া করেন সময় মতো আপনি চলে আসেন বাড়িতে।
একটা জিনিস হচ্ছে কারো ছোট সন্তান ইন্তেকাল করলে,
জি
কারো গর্ভপাতের সময় ইন্তেকাল হয়ে যায়, গর্ভপাত হওয়ার পরে 3 দিন 7 দিন 1 মাস এরপরে ইন্তেকাল হয়ে যায়, তো অথবা এই অবস্থায় যখন ইন্তেকাল হয়ে যায় তখন মা বাবা প্রচুর কান্নাকাটি করে, এক্ষেত্রে বড়দের অবস্থায় যে কান্নাকাটি করার ক্ষেত্রে ছোটদের ইন্তেকালে কান্নাকাটি করার জন্য বিশেষ করে নিষেধ করা হয়েছে, কেননা এই সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হবে। যদি ছোট অবস্থায় নাবালক অবস্থায় কারো সন্তান ইন্তেকাল করে, আর এই মা বাবা যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, গুনাহগার কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সন্তান এই মা বাবাকে না নিয়ে জান্নাতে যাবে না,
সুবহানাল্লাহ,
নাজাতের উসিলা হবে। সেজন্য এটা খুশির সংবাদ, আপনার জন্য খুশির সংবাদ যে আপনার একটা নাজাতের উসিলা হয়েছে। এখন আপনার চেষ্টা করা যে আপনার ঈমানের সাথে যাতে করে দুনিয়া থেকে আপনি যেতে পারেন।
এর পূর্বে দর্শকের কয়েকটি কল,
জি জি,
এরপরে ইনশাআল্লাহ
এই কথাগুলো
শ্রবণ করবো। জি, দর্শকের কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মাসুদ, ঢাকা থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে, আজকে এসে বাইরের কাছ থেকে টিনাচারে শুনতে চাই। আমাদের বাড়িতে
অনুষ্ঠানের শুরুতেই শোনানোর চেষ্টা করি আমরা। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম তুহিন, আমি ঢাকা থেকে বলছি। গ্রহণপূর্ণ অনুষ্ঠানটি খুব সুন্দর লাগছে, আমি একটি নাচ শরীফ শুনতে চাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে?
যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম হলো মোহাম্মদ নাসির মোল্লাদার, কুমিল্লা থেকে। রহমতুল্লাহ অনুষ্ঠান থেকে নাচ শুনতে শুনে গেলে খুশি হবে
ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম ইসমাইল, রাস্তায় কোথায় থেকে। জি, আমি একটা নাচ শুনতে চাই আপনার।
নাচ তো শুনতে থাকি আমরা অনুষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে, আরো শুনতে পারবো। আজকের যে বিষয়টা এটা গুরুত্বপূর্ণ, আমাদের জানা বা শিক্ষা খুবই দরকার, আর এটা হয়ে থাকে আমাদের সমাজের মধ্যে। কারো কেউ মারা গেল আমার ফ্যামিলি থেকে আর আত্মীয় স্বজন থেকে, তো মানুষের মুখ থেকে হঠাৎ হঠাৎ এমন কিছু বাক্য এমন কিছু কথা বলে ফেলি আমরা, যে আমরা নিজেরাও জানি না যে এতে করে আমার কুফরি বাক্য বের হয়ে গেছে আমার মুখ থেকে। তো বিষয়টা জানা খুবই দরকার, শুনে নেই ইনশাআল্লাহ তাআলা। জি বাবা, যে 28 কুফরি কালাম আমাদের,
এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের মধ্যে অহরহর হয়ে থাকে বলে থাকে। কারো মৃত্যু হলো, একে কেন্দ্র করে অন্যজন বলল আল্লাহ তাআলা এমনটি করা উচিত হয়নি, এই কথাটি কুফরি। কারো পুত্রের মৃত্যু হলো, সে বলল আল্লাহ তাআলার কাছে এর প্রয়োজন ছিল, এই উক্তিটি কুফুরি, কারণ উক্তিকারী আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী সাব্যস্ত করেছে। কারণ মিথ্যে সাধারণত বলে থাকে, না জানি আল্লাহ তাআলার কাছে তার কি প্রয়োজন হয়ে গেল, না জানি আল্লাহ তাআলার কাছে কি প্রয়োজন হয়ে গেল যে এত তাড়াতাড়ি আহ্বান করলেন, অথবা বলে থাকে আল্লাহ তাআলার নিকট নেককার লোকদেরও প্রয়োজন হয়, এ কারণে শীঘ্রই উঠিয়ে নেন। এমন উক্তি শুনে মর্ম বোঝা সত্ত্বেও সাধারণ লোকেরা হার সাথে হা মিলিয়ে থাকে, অথবা এর সমর্থনে মাথা নেড়ে থাকে। এদের সবার উপর কুফুরি বিধান আরোপিত হবে। কারো মৃত্যুতে বলল, হে আল্লাহ, তার ছোট সন্তানদের প্রতিও কি তোমার করুণা হলো না? এই কথাটি কুফুরি। কোনো যুবকের মৃত্যুতে বলল, হে আল্লাহ, এর ভরা যৌবনের প্রতি হলেও করুণা করতে, নীতি যদি হতো তবে অমুক বৃদ্ধ কিংবা অমুক বৃদ্ধাকে নিয়ে যেতে। হে আল্লাহ, তোমার কাছে তার এমন কি প্রয়োজন পড়ে গেল যে এই মুহূর্তেই এত আগেভাগেই তাকে ফিরিয়ে নিলে নিয়ে গেলে? এই কথাগুলো যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন আমাদের সমাজেরই কিছু মানুষ বলে থাকে,
অনেক বলে অনেক বলে। এই যে যুবকের বিষয়টা বললেন আপনি, এটা তো যদি কোনো যুবক ইন্তেকাল করে তো প্রায় আত্মীয় স্বজনই বলে যে এই বয়সেও নিয়ে যায়, বা এই বয়সে কত মানুষ আছে, এর বাবা কত বয়স, এর বাবা কত বুড়ো হয়ে গেছে কিন্তু ছেলে, এরকমের কথা কিন্তু শোনা যায় সমাজের মধ্যে,
বলতে থাকে। এই কথাগুলো কুফুরি, তো সেজন্য এ ধরনের কথাবার্তা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং কথাবার্তা এমন যাতে মানে বলে না ফেলে যাতে আমাদের ইমানের নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি এখন কেউ কথা শুনে স্মরণে আসলো যে আমি তো বলেছি, বলে ফেলেছি, তাহলে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে ইমানকে নবায়ন করা। এবং আমিরুল ইসলাম দাওয়াত বরকাত উনি আলিয়া বলেন, আমাদের ইমানকে প্রতিদিনই নবায়ন করা উচিত, কেননা আমরা জানি না যে আমাদের মুখ থেকে কখন কি কথা বের হয়ে যায় আর আমাদের উপর কুফরির অবস্থা বর্তাবে। সেজন্য যদি মনে থাকে যে আমি অমুক কথাটি বলেছি এটা কুফরি, তাহলে ওই কথাটা স্মরণ করে জানলাম আমি এই কুফরি বাক্য বলেছি, এ থেকে আমি তওবা করছি, এরপরে কালিমাতে এবা পাঠ করে নেয়। যদি অর্থ মুখস্থ থাকে অর্থ বলে ফেলে, আর যদি মনে না থাকে তাহলে এভাবে তওবা করা, ইয়া আল্লাহ, আমার মুখ থেকে যদি কোনো প্রকার কুফরি বাক্য বের হয়ে গিয়ে থাকে তাহলে এ থেকে তওবা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইনশাআল্লাহ তওবা এভাবে করলে ইমান নবায়ন হয়ে যাবে। তো প্রতিদিন রাতেই ঘুমানোর পূর্বে আমাদের উচিত এভাবে করে ইমান নবায়ন করা। আর বিশেষ করে যে ইন্তেকাল কেউ যদি করে, মুসিবত যদি আসে, তাহলে এতে দোষী ধারণ করা। সেইদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ পাক যার মঙ্গলের ইচ্ছা করেন, যার মঙ্গলের ইচ্ছা করেন তাকে মুসিবতে লিপ্ত করে দেন। তো সেজন্য এটা মনে করতে হবে যে আল্লাহ তাআলা যা কিছু করছেন আমার ভালোর জন্য,
ভালোর জন্য করছেন।
আমার মা ইন্তেকাল করেছেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, কারো সন্তান ইন্তেকাল করেছেন, কারো স্বজন ইন্তেকাল করেছেন, যেই ইন্তেকাল করুক না কেন, এটা আল্লাহ তাআলা ভালোর জন্য করে,
আল্লাহর পক্ষ থেকে,
আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। জি জি, এর প্রতি আমাদের রাজি থাকতে হবে, এর প্রতি খুশি থাকতে হবে। এর রাজি না থেকে কোনো উপায় নাই, আপনি অন্য কিছু বলে ফেললেন আপনার কুফরি হয়ে যাবে।
জি,
আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন, ঈমান চলে যাবে। তো সেজন্য আমাদের মুখ সামলানো উচিত, এবং কারো মৃত্যুতে, স্বজনদের মৃত্যুতে আমরা কি করব, ধৈর্য সবর 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 করব, এবং স্বজন যিনি ইন্তেকাল করেছেন তার জন্য আমরা দোয়ায় মাগফিরাত করব, ইসালে সওয়াব করব, ফকির মিসকিনকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াবো, দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে সহযোগিতা করতে পারি, আমরা মাদ্রাসাতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে আমরা সহযোগিতা করতে পারি মাওলানা ইসালে সওয়াবের জন্য। কোনো আলিম হচ্ছে তাকে আমি খরচ দিয়ে আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য, মা বাবা বেঁচে থাকলে তো আমি তাদেরকে খাওয়াতাম, আমি এই টাকাটা আমি জামিয়াতুল মদিনাকে একজন আলিম বানানোর কাজে আমি খরচ করি, তাহলে সদগায় জারিয়া হয়ে যাবে। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, ফকির মিসকিনকে খাওয়াই, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াই, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আমাদের পিতা মাতা এবং স্বজন যারা ইন্তেকাল করেছেন তারা কবরের মধ্যে শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, এবং তারা শান্তিতে থাকলে আপনিও দুনিয়াতে শান্তিতে থাকবেন। কেননা বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে কিতাবে বর্ণিত সারমর্ম, যে ব্যক্তি আপন পিতা মাতার জন্য দোয়া করা ভুলে গেল, দোয়া করা কি হয়ে গেল,
ভুলে গেল,
ভুলে গেল, তাহলে তার রিজিকে সংকীর্ণতা হবে, রিজিকে বরকত শূন্যতা হবে,
শূন্যতা হয়ে যাবে।
সেজন্য পিতা মাতার জন্য দোয়া করতেই হবে, পিতা মাতার জন্য দোয়া করতে হবে, ইসলে সওয়াব করতে হবে। আপনি এক পর্যন্ত যে আছেন আপনার পিতা মাতার জন্য, আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা পিতা মাতার উসিলে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেন। সেজন্য পিতা মাতার জন্য দোয়া করব, স্বজনদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক।
আমিন আমিন। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে, শেষ মুহূর্তে দিয়ে একটি কথা, সেটা হলো গিয়ে যখনই আমরা এই রকমের পরিস্থিতির মধ্যে পড়ে যাই, আত্মীয় স্বজন বা ঘরের কেউ, রক্তের আত্মীয় কেউ মারা যায়, আমরা নিজেরা ধৈর্য ধারণ করি। আর আমরা যখন কারো এরকমের সমবেদনা জ্ঞাপনের জন্য যাব, তো আমরা যেন ওখানে গিয়ে নিজে ভেঙে না পড়ি ও ওই বাড়িতে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, নিজে তেলাওয়াত করি, দোয়া করি, জানাজা নামাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, দাফন কাফন তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করি, তাদেরকে উৎসাহ দেই যেন তাড়াতাড়ি করে দাফন কাফন শেষ হয়ে যায়। আর এই প্রতিটা কাজের দিকে যেন আমরা শরীয়ত আমাদেরকে যে হুকুম দেয় এই হুকুমের প্রতি যেন আমরা খেয়াল রেখে এই কাজগুলো যেন আমরা সমাধান করি। আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করুক, রহমত পূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখনই হবে যে আমার, ইয়া নবী দিদারে দাও না, ইয়া নবী দিদারে দাও না, মদনী মদিনে বালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গৌসে আজমে ইমাম মুতাকা বনোকা, গৌসে আজমে ইমাম মুতাকা বনোকা, জলবাহে শানে কুদরত পেলা, হো সালাম মুস্তফা জানে রহমত পে লা, হো সালাম শুনে বজমে দায়ত পে লা, হো সালাম দালদি কলবো মে আজমতে মুস্তফা, সৈয়দি আলা হযরত পেলা, হো সালাম ফয়জে জিনকে লা, হো নামা জীবনে ফয়জে জিনকে লা, হো ইমামে সজে সে আমিরে আহলে সুন্নত পে লা, হো সালাম মুস্তফা জানে রহমত পেলা, হো সালাম শুনে বজমে হেদায়ত পেলা, হো সালাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, মহাতপূর্ণ প্রভাত হয়